সবার জেনে রেখো সেদিন।
আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফা'আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। দর্শক শ্রোতা, আবারও একবার কিয়ামতের নিদর্শন এই অনুষ্ঠান সর্বপ্রথম আপনাকে এই বলি যে কিয়ামতের নিদর্শন সমূহকে তিন ভাগে ভাগ করা হয়েছে। দে আর থ্রি টাইপস সাইন অফ কিয়ামা। নাম্বার ওয়ান, সর্বপ্রথম সেই নিদর্শন সমূহ যেগুলো প্রকাশ হয়ে গেছে, এগুলোকে আলামতে বাইদা বলা হয়, অলরেডি সেগুলো কমপ্লিট হয়ে গেছে। দ্বিতীয় নিদর্শন হচ্ছে সেগুলো যেগুলো প্রকাশ হয়ে কন্টিনিউ চলমান আছে। তৃতীয় নিদর্শন কেয়ামতের একেবারে সন্নিকট হবে এবং সেগুলো পরিপূর্ণ হওয়ার পর কেয়ামত চলে আসবে। এগুলো হল সেই নিদর্শন, যখনই সেগুলো কমপ্লিট হবে তখন কেয়ামত চলে আসবে। বলেছিলাম যে কেয়ামতের প্রথম প্রকারের নিদর্শনের মধ্যে সেগুলো রয়েছে যা প্রকাশ হয়ে গেছে। ওলামাগণ সেগুলোর মধ্যে সর্বপ্রথম নবী পাক আলাইহিস সালাতুসসালামের জাহেরি বেসালকে অন্তর্ভুক্ত করেছেন। কেননা নবী পাক আলাইহিস সালাতুসসালাম আল্লাহ পাকের সর্বশেষ নবী ও রসুল, তারপরে কোনো নবী কোনো রসুল আসবেন না। এখন এটা একদিক দিয়ে দুনিয়া সমাপ্তির দিকে সফর আরম্ভ করেছে। অতঃপর যা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র মুখে ও দৃশ্যের সংবাদ দিতে গিয়ে কিয়ামতের যে নিদর্শনসমূহ বর্ণনা করেছেন সেগুলোর লিস্ট অনেক দীর্ঘ ও অনেক লম্বা। সেগুলো থেকে অনেক নিদর্শন ওলামাগণ প্রথম প্রকারের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। যেমন হযরত আমিরুল মোমিনিন সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, আমিরুল মোমিনিন সাইয়্যিদুনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, মুসলমানদের মধ্যে সংগঠিত হওয়া যুদ্ধ, খারেজিদের সাথে যুদ্ধ, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য খিলাফত থেকে অব্যাহতি গ্রহণ করা, বনু উমাইয়ার শাসন এবং ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, এই সকল নিদর্শন প্রথম প্রকারের নিদর্শনের মধ্যে গণ্য করা হয়েছে। সেকেন্ড মুহররম 61 হিজরি সন, যখন হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে পৌঁছলেন, পরীক্ষা মুসিবতের সফর আরম্ভ হল। আমর বিন সাদ নিজের সৈন্যদল নিয়ে ইমামের সাথে মোকাবেলা করতে চলে আসলেন। সর্বপ্রথম সেই ফুরাতের নদীতে 500 আরোহী দাঁড় করিয়ে সাকিয়ে কাউসার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হোসাইনের উপর পানি বন্ধ করে দিলেন। ইমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে সাদকে ডেকে বোঝালেন, তুমি ভুল করছ, এর প্রভাব কি হল? এখন ইবনে সাদ মীমাংসামূলক একটি চিঠি ইবনে জিয়াদের নিকট লিখলেন, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচ্ছেন যে হয়তো আমাকে ফিরে যেতে দাও অথবা ইয়াজিদের নিকট নিয়ে চলো, নয়তো কোনো ইসলামী দেশে চলে যাব। অথচ ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাপাক ইয়াজিদের নিকট যাওয়ার কথা কখনো বলেননি। যখন ইবনে সাদের চিঠি ইবনে জিয়াদ পড়ল তখন সে প্রথমেই মেনে নিল, ঠিক আছে, কিন্তু সেখানে একজন নিকৃষ্ট হতভাগা ব্যক্তি সীমার উপস্থিত ছিল। তার উৎসাহ প্রদান ইবনে জিয়াদ চিঠি লিখল যে দেখো, হোসাইনকে আমার অনুগত স্বীকার করতে বলো, যদি মেনে নেয় তাহলে এখানে পাঠিয়ে দাও, নতুবা তাকে এবং তার সাথীদের শেষ করে দাও। যদি তুমি আমার আদেশ পালন করো তাহলে তোমাকে পুরস্কার দেওয়া হবে, নতুবা সৈন্যদলকে সীমারের হাতে তুলে দাও। দর্শক শ্রোতা, দিনটি ছিল নয়ই মুহররমুল হারাম। একটু ভাবুন, এই কাফিলাকে চিঠি দিয়ে দাওয়াত করা হয়েছিল, মহাব্বতের মাধ্যমে মেহমান হওয়ার জন্য দাওয়াত করা হয়েছিল, এখন পানি বন্ধ করে দেওয়া হয়েছে। ইমাম হোসাইন তো বারবার বলছিলেন যে আমাকে ফিরে যেতে দাও, আমাকে তো চিঠি দিয়ে দাওয়াত করা হয়েছে, আমি তো এমনি আসিনি। কিন্তু সে জালিমরা না ফিরে যেতে দিল না পানি পান করতে দিল। এখন নাই মুহররমুল হারামের দিন চলে আসলো। যখন ইমাম হোসাইন এটা দেখলেন যে এরা তো একেবারে আক্রমণ করার জন্য প্রস্তুত হয়েছে, তখন ইমাম হোসাইন যেহেতু জুমার একদিন পূর্বে তার ধারণা তার অনুসারীদেরকে তার উত্তরাধিকারীদেরকে অসিয়ত করা ছিল, তাদের যাওয়ার জন্য ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের থেকে একটি রাতের সুযোগের জন্য এক রাতের ডেট লাইন নিলেন। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিবার এবং সাথীদেরকে বলছিলেন যে সকালে শত্রুদের সাথে যুদ্ধ করতে হবে, আমি স্বাচ্ছন্দ্যভাবে তোমাদের সবাইকে অনুমতি দিলাম যে এখনও রাত অবশিষ্ট আছে, দেখো এখান থেকে চলে যাও, আমার বংশের লোকদের কাছ থেকে এক একজনকে নিয়ে যাও, আল্লাহ পাক তোমাদের সবাইকে উত্তম প্রতিদান দিক, দেখো এখান থেকে চলে যাও, তোমাদেরকে আল্লাহ তাআলা নিরাপদে রাখুক, শত্রুরা যখন আমাকে পাবে তোমাদের পিছু নেবে না, এরা আমার রক্তের পিপাসু, কিন্তু তাকে ত্যাগ করে চলে যাওয়ার জন্য কেউ প্রস্তুত ছিল না। এটা আনুগত্যের সেই মহান রাত। তারা বললেন যে আল্লাহর শপথ, আমরা কখনো এমন করব না, বরং আমাদের জান আমাদের সন্তান সন্ততি আপনার কদম উৎসর্গ করে দেব, আপনার উপর কোরবান হয়ে মারা যাব,
আল্লাহ এই জীবনকে ধ্বংস করুক যা আপনার চলে যাওয়ার পর থাকবে। এরাও তো কালিমা পাঠক ছিলেন, এরাও নবী পাকের উম্মত ছিলেন, আর নবী বংশকে কিভাবে ভালোবাসতেন। হুজুর, আপনি হলেন নবী পাক আলাইহিস সালাতু সালামের নাতি, আপনার কদমে আমাদের জান কোরবান। এই জিদিরাও কালিমা পাঠক ছিল, যারা বাহ্যিকভাবে কালিমা পাঠক ছিল কিন্তু ইয়াজিদের অনুসারী ছিল তারা। তাদের সামনে ছিল টাকা, সেগুলোর প্রতি তারা আসক্ত ছিল, লোভের পর্দা ছিল তাদের উপর। তারা এটা চিন্তা করছে না যে আমরা জাহান্নাম ক্রয় করতে যাচ্ছি। মুহররমের নবম রাত দোয়ার মধ্যে, প্রার্থনার মধ্যে, সিজদার মধ্যে অতিবাহিত হয়ে গেল। এখন দশই মুহররমের সকাল চলে আসলো। ইমাম নিজের 72 জন সাথী অর্থাৎ 32টি আরোহী, 40 জন পদভ্রজ সৈন্য বাহিনীকে সাজাচ্ছেন এবং 72 জন সকলের নিকট বাহনও ছিল না, 30 বাহন ছিল এবং অবশিষ্ট 40 জন পদাতিক সৈন্য ছিল। এখন যেন সৈন্যদেরকে সাজানো হচ্ছিল এবং ওষ্ঠীর উপর আরোহণ করে প্রমাণ সম্পূর্ণ করতে গিয়ে ইয়াজিদেরা যেন এটা বলতে না পারে যে আমরা তো সব ভুলবশত করেছি, তিনি শত্রু বাহিনীকে বললেন, হে লোক সকল, আমার কথা মনোযোগ সহকারে শোনো, তাড়াহুড়ো করো না, তোমরা যদি ইনসাফ করো তাহলে সফল কাম হবে, অন্যথায় তোমাদের সাথীদেরকে সমবেত করো এবং যা করার ইচ্ছা তাই করো। আমি সুযোগ চাচ্ছি না, আমার আল্লাহ তিনি কোরআন অবতীর্ণ করেছেন এবং যিনি নেককারদেরকে ভালোবাসেন তিনি আমার জন্য যথেষ্ট। আমার বংশনামা একটু ব্যক্ত করি, চিন্তা করো যে আমি কে, আমাকে হত্যা করা তোমাদের জন্য বৈধ হতে পারে কি, জায়েজ হতে পারে কি? আমি কি তোমাদের নবী আলাইহি সাল্লাতু সাল্লামের নাতি নই? তোমরা কি শুনোনি যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এবং আমার ভাইকে বলেছেন যে তোমরা উভয়ে জান্নাতের যুবকদের সর্দার? এতটুকু কথা আমাকে হত্যা না করার জন্য যথেষ্ট নয় কি? আল্লাহ তাআলা শপথ, আমি ছাড়া দুনিয়ার পৃষ্ঠে কোনো নবীর কোনো নাতি বিদ্যমান নেই। আমি তোমাদের কোন মানুষটাকে মেরেছি বা সম্পদ আত্মসাত করেছি বা কাউকে আঘাত করেছি, পরিশেষে কোন বিষয়ের বদলা নিতে চাও তোমরা? কিন্তু কোনো উত্তর আসেনি। তখন বললেন, আমি তোমাদের এবং আমার রবের কাছে আশ্রয় চাই। এই বলে তিনি ওঁট থেকে নিচে নামলেন। দর্শক শ্রোতা, একটু ভাবুন, এমন ভাষণের পর শরীরের লোম খাড়া হয়ে যায়, কিন্তু লোভ মানুষকে দিয়ে কি না করায়। এখন হতবাগা ইবনে সাদ নিজের নাপাক সৈন্যবাহিনীকে মজলুম ইমাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে অগ্রসর হওয়ার জন্য বলল। তখন হোর বললেন, আল্লাহ তোমাকে ধ্বংস করুক, তুমি কি তার সাথে যুদ্ধ করবে? সে বলল, যুদ্ধ করব। বললেন, তিনটি প্রস্তাব যে পেশ করেছেন সেগুলো তুমি মঞ্জুর করছো না? সে বলল, যদি আমার ক্ষমতা থাকে তাহলে মেনে নিতাম। এখন হোর অপারক হয়ে গেলেন এবং তিনি অপারক হয়ে ইমাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে সৈন্যসহ অগ্রসর হলেন, কিন্তু তার শরীর কাঁপছিল। বললেন, আমি চিন্তা করছি যে একদিকে জান্নাত সুন্দর রঙিন ফুল ধুলছে এবং অন্যদিকে জাহান্নামের অগ্নিশিখা বৃদ্ধি পাচ্ছে। এই বলে তিনি নিজের ঘোড়াকে পরচনা করে ইমাম আলী মকামের খিদমতে উপস্থিত হয়ে আরজ করলেন যে, হুজুর, আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমি আপনার গোলাম হয়ে আমি আপনার দরবারে নিজের জান কোরবান করতে চাই, আমি আপনার বিরুদ্ধে লড়তে পারি না। এটা এমন এক টার্নিং পয়েন্ট ছিল। হোর বলার পর হযরত হোর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাই তো কবি বলেন,
ये नारा हुर का था जिस वक्त फौजे शाम से निकला कि देखो यूं निकलते हैं जहन्नम से खुदा खुदा।
এমন এক ডিসিশন ছিল যা তিনি নিয়েছেন, আজও পর্যন্ত দুনিয়াবাসী তাকে সম্মানের সাথে স্মরণ করেন। কোথায় গেল সেই ইয়াজিদ বাহিনী এবং সেই সকল হতবাগা? তাদের স্মরণ করার মতো কেউ নেই। অতঃপর জিয়াদের গোলাম ইয়াসার এবং ইবনে জিয়াদের গোলাম সালেম ময়দানে আসলো এবং মোকাবেলা করার জন্য বলতে লাগলেন। হযরত আব্দুল্লাহ ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে আসলেন, এই দুজনকে মাটির সাথে মিশিয়ে দিলেন এবং ধারাবাহিকতা চলমান ছিল। এদের মধ্যে যে সামনে আসতো তাকে শেষ করে দিতেন। এই অবস্থা দেখে আমর বিন হাজ্জাজ চিৎকার দিল, হে লোক সকল, তোমাদের সামনে সেই বীর পুরুষ আছে যার মৃত্যুর আগ্রহ রয়েছে, তাদের সাথে যুদ্ধ করো না। ইবনে সাদ এই সিদ্ধান্ত পছন্দ করে লোকজনকে একাকীভাবে যুদ্ধ করা থেকে বিরত রাখল। অতঃপর আমর বিন হাজ্জাজ ফোরাতের দিক থেকে আক্রমণ করল, যাদের মধ্যে ইমামের একজন সাথী শহীদ হলেন। অতঃপর ইবনে সাদ 500 তীরন্দাজ প্রেরণ করল, এখন 3 দিন পর্যন্ত পিপাসার্তদের উপর তীরের বৃষ্টি বর্ষণ করল। সেই তীরগুলো আহলে বাইতের সিংহদের কিছুই করতে পারেনি। যখন ইবনে সাদ এই অবস্থা দেখল যে তাদের সম্মুখে যাওয়ার শক্তি নেই, তখন দুদল সৈন্য পাঠালো, তারা যে ডান ও বাম দিক থেকে আক্রমণ করে।
কিন্তু উভয় পাশে ইমামের কিছু অনুসারী বসা ছিলেন,
যে সামনে আসতো তাকে শেষ করে দিত। এটা দেখে ইবনে সাদ আদেশ দিল যে তাদের ঘরে আগুন লাগিয়ে দাও, যে তাবুগুলো রয়েছে সেগুলোতে আগুন লাগিয়ে দেয়া হলো। ইমাম বলেন, আগুন লাগাতে দাও, যখন আগুন লেগে যাবে তখন আক্রমণ করতে পারবে না। যুদ্ধ চলমান রয়েছে, হযরত হাবিব বিন মুতাহের এবং হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাও শহীদ হয়ে গেলেন। হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পর কঠিন যুদ্ধ আরম্ভ হয়ে গেল। শত্রুদের কেটে কেটে সামনে অগ্রসর হচ্ছে, এমনকি ইমাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছাকাছি পৌঁছে গেল। শত্রুদের পক্ষ হতে তীরের বৃষ্টি আরও তীব্রতর করা হল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কয়েকজন সাথী শহীদ হয়ে গেলেন, শাহাদাতের সুদা পান করলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথীরা দেখলেন যে যদি আমাদের মাঝে ইমামের নিরাপত্তা দানের শক্তি না থাকে তবে তাকে শহীদ করে তাড়াহুড়া করবে, আমাদের জীবন থাকতে ইমাম আলী মকামের যেন কোনো ক্ষতি না হয়। ইমাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আনুগত্য প্রাণ উৎসর্গকারী সৈন্যদের মধ্যে হতে কয়েকজন আত্মীয় স্বজন ছাড়া কেউ জীবিত ছিলেন না। ইনাদের মধ্যে সর্বপ্রথম হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা নবীর প্রতিচ্ছবি বলি। তিনি শত্রুদের সাথে যুদ্ধ করতে তাদেরকে শেষ করে দিচ্ছেন, একটি তীর তার শরীরে লাগল যার দরুন তিনিও শহীদ হলেন। অতঃপর আবদুল্লাহ বিন মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে গেলেন এবং শহীদ হলেন। এখন শত্রুরা চতুর্দিক দিয়ে ঘেরাও করল। এদের মধ্যে আউন বিন আবদুল্লাহ বিন হযরত যায়েদ বিন তাইয়ার এবং হযরত আব্দুর রহমান ও জাফর হযরত আকিলের সন্তানরা শাহাদত বরণ করেন। অতঃপর হযরত কাসিম হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহেবজাদা শহীদ হলেন। এভাবে একের পর এক হযরত আব্বাস এবং তার তিন ভাই রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বিতীয় সাহেবজাদা হযরত আবু বকর এবং সকল ভাই ও ভাতিজা সকলে শহীদ হলেন। এখন ইমাম মজলুম রাদিয়াল্লাহু তাআলা আনহু একলা রয়ে গেলেন। তিনি তাবুর মধ্যে তশরিফ নিয়ে নিজের ছোট সাহেবজাদা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বজনীন যিনি আলী আসগর নামে পরিচিত তাকে কোলে করে ময়দানে আনলেন। এক হতবাগা কোলের মধ্যেই তীর মারলেন। ইমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যার বয়স মাত্র ৬ মাস তার রক্ত জমিনে পতিত হল এবং ইমাম হোসাইন দোয়া করলেন, হে আল্লাহ, যদি তুমি আমাদের থেকে আসমানি সাহায্য আটকে রাখো তাহলে পরিণাম উত্তম করো এবং সেই জালিমদের থেকে বদলা নাও। আল্লাহু আকবর, কি আমাদের কেমন ভয়ঙ্কর দৃশ্য চোখের সামনে রয়েছে, যখন অসুস্থ দুর্বল ইমাম জাইনুল আবেদিন এবং কতিপয় পুরুষ ব্যতীত আর কেউ জীবিত ছিলেন না, তখন ইমাম মজলুম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিবার রেখে অসহায় অবস্থায় একাকী অবস্থায় তিন দিনের পিপাসার্থ এবং হাজার হাজার শত্রুদের মোকাবেলায় যাচ্ছেন। শিশুরা এবং মহিলারাও অশ্রুসিক্ত অবস্থায়। ইমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশুদেরকে বুকের সাথে লাগিয়ে এবং মহিলাদেরকে ধৈর্যের শিক্ষা দিয়ে শেষ দর্শন দিয়ে তিনি যুদ্ধের ময়দানে যাচ্ছেন। একটু চিন্তা করুন এই দৃশ্যটা কেমন হবে যে ইমাম আলী মকামকে ঘোড়ার লাগাম ধরে আরোহণ করার মতো কেউ নেই, এমন কেউ ছিল না তার সাথে যুদ্ধের ময়দানে যাবে। এদের আর্তনাদ, শিশুদের কান্না এবং মজলুম ইমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে অগ্রসর হচ্ছিলেন। ইমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সীমারকে পবিত্র তাবুর দিকে আসতে দেখে তখন বললেন, তোমার জন্য ধ্বংস, আমার আহলে বায়াত থেকে মূর্খদেরকে থামাও। এখন চতুর্দিক হতে মজলুম ইমাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘেরাও করল। ইমাম আলী মকাম ডান দিকে আক্রমণ করলে তখন অনেক দূর পর্যন্ত কোনো চিহ্নই থাকতো না, যদি বাম দিকে লক্ষ্য করতেন তখন শত্রুরা ময়দান ত্যাগ করে পালিয়ে যেত। সৈন্যরা পেরেশান হয়ে যেত যে কে এসেছে। তিনি মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিমের রক্ত ছিল, আল্লাহর সিংহের ঔলাদ ছিলেন। যুদ্ধ দীর্ঘ হল, সেই মুহূর্তে তার ঘোড়াও নিহত হয়েছে। অতঃপর তিনি পায়ে হেঁটে যুদ্ধ করছিলেন। তিনি ছিলেন তিন দিনের পিপাসার্থ, তারপরেও শত্রুরা কিছুই করতে পারছিল না। যখন নিকৃষ্ট সীমার এটা দেখল তখন হুঙ্কার দিল, তোমরা কিসের অপেক্ষা করছো, আল্লাহর পানা, তাকে শেষ করে দাও। এখন চতুর্দিক হতে পুনরায় আক্রমণ হল। একজন বাম কাঁধের উপর তার বাড়ির আঘাত করল। ইমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত হয়ে পড়লেন, আঘাতে ক্ষতবিক্ষত হয়ে গেলেন। বর্ষার ৩৩টি আঘাত, ৩৪টি তার বাড়ির আঘাত লেগেছে। তীরের আঘাত ছিল অসংখ্য, দাঁড়াতে চাচ্ছেন কিন্তু দাঁড়াতে পারছিলেন। সেই অবস্থায় হতভাগা সিনান বিন আনাস বর্ষা দ্বারা আঘাত করল, তিনি জমিনে তশরিফ রাখলেন এবং সিনান কলি বিন ইয়াজিদকে বলল যে আল্লাহর পানা, তার মাথা কর্তন করা হোক। তার হাত কাঁপতে লাগল। সিনান নিজেই ঘোড়া হতে নেমে নবী পাক সাল্লাহ আলহি আসাল্লামের কলিজার টুকরা তিন দিনের পিপাসার্থ ইমাম হোসেনকে জবে করে দিল, মাতা মুবারক আলাদা করে নিল। তাতে ক্ষান্ত হয়নি, এখনও শত্রুর আগুন নিভে যায়নি। আহলে বায়াত আলাইহিম রিদওয়ানের সকল মাল পত্র এবং নবী পাক আলাইহিস সালাতু সালামের সাহেবজাদী গণের অলংকার পর্যন্ত খুলে নিল। কোনো বিবির কানে একটা সুতাও রাখেনি। আল্লাহ করিমের জান্নাতের সেই ফুলগুলোর উপর কোটি কোটি রহমত অবতীর্ণ হোক যাদের কারণে দীন এখনও পর্যন্ত জীবিত রয়েছে। সম্পূর্ণ ঘটনাকে কবি যেমন এই কবিতার মধ্যে বয়ান করে দিলেন,
কতলে হুসেন আসল মে মরগে ইয়াজিদ হে, ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কে বাদ।
এই ইয়াজিদের যুগে ঘটে যাওয়া জুলুমগুলোর মধ্যে সবচেয়ে বড় জুলুম, দুনিয়াতে এর শাস্তি সে পেয়েছে। আল্লাহ এই দুর্ভাগাকে সবচেয়ে নিকৃষ্ট শাস্তি দিক এবং আমাদেরও আহলে বায়াতের ভালোবাসার পাত্র পান করা, জান্নাতের মধ্যে তাদের প্রতিবেশী বানিয়ে দিন। এই ঘটনা যখনই শুনি আহলে বায়াতে কোরবানির কথা মনে পড়ে। নানা জানের নাতি দীনের পতাকা উড্ডয়ন করার জন্য নিজের জান কোরবান করে দিয়েছেন। ইনশাআল্লাহ পরবর্তী এপিসোডে কিয়ামতের অন্য একটি নিদর্শন নিয়ে উপস্থিত হব। দোয়াতে স্মরণ রাখবেন।
কিয়ামতের ভয়াবহতা মানুষ দেখবে চোখে, সবার জেনে রেখো সেদিন।